কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 3 এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বাগেরহাটে লোনাপানিতে ক্ষতি, 11,000 বিঘা জমির ধান পুড়ছে কৃষকের স্বপ্ন। প্রথম আলো, মুক্তিপণে মিলেছে সোহেলের লাশ মানব জমিন। ইত্তেফাকের খবর, সড়ক দুর্ঘটনা, বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতা থামাবে কে? কালের কণ্ঠ লিখেছে, এপ্রিলে ঘূর্ণিঝড় ও বন্যার শঙ্কা। যুগান্তরের খবর, প্রবাসী আয় $2 মিলিয়ন ছাড়ালো। বাংলাদেশ প্রতিদিন লিখেছে অর্থনীতির খবরে, 9 মাসে রপ্তানি $4,000 কোটি ছাড়ালো। ভারতের শিরোনাম, লোকসভায় উত্তাপ বাড়াবে কি তৃণমূল? আনন্দবাজার পত্রিকা। ভারত নিয়ে নাক গলানোর বদভ্যাস আছে রাহুল ইস্যুতে পশ্চিমী দেশগুলোকে তোপ জয়শঙ্করের সংবাদ প্রতিদিন। কর্ণাটকে গোরক্ষার নামে ফের খুন মুসলিম যুবক। গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ফয়েজ আহমদ তৈয়ব তার মতামত কলামের শিরোনাম করেছেন এরকম, IMF এর শর্ত কি মানুষকে নতুন দারিদ্রের মুখে ঠেলে দিচ্ছে? প্রথম আলোতে পরিবেশিত এই মতামত কলামে লেখা হয়েছে, বেসরকারি সংস্থা সানেমের জরিপে করোনার পর নতুন তৈরি হওয়া দারিদ্রের সংখ্যাকে ন্যূনতম 1.5 কোটি থেকে 2.25 কোটি বলা হয়েছে। সানেম জরিপ মতে, উচ্চ মূল্যস্ফীতির চাপে ধার করে চলছে 74% নিম্ন আয়ের পরিবার। 6 মাসের ব্যবধানে 96% পরিবার মাংস, 88% পরিবার মাছ কম খাচ্ছেন, 37% পরিবার ভাত খাচ্ছে কম, সারাদিন উপোস করেছেন এমন দরিদ্র মানুষের হার 18%, 6 মাস আগেও যা ছিল প্রায় 10%।
এত উন্নয়নের মধ্যে খাদ্য ও পুষ্টির এই উদ্বেগজনক চিত্র কেন? এর ব্যাখ্যা, সরকারকে পলিসিগতভাবে খুঁজতে হবে। দারিদ্র এখন বহুমুখী। সরকার IMF-কে খুশি করতে আর জ্বালানিতে ভর্তুকি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অথচ বাংলাদেশে জ্বালানি ভর্তুকিতে বিশ্বের 40তম দেশ। এমনকি যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডসও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি ভর্তুকি দিয়েছে। প্রশ্ন হচ্ছে, যে দেশে 32-35% মানুষ দারিদ্র সীমার নিচে, যেখানে ক্রয় ক্ষমতার বৈষম্য এবং সম্পদ পিরামিডের ধনী গরিবের ব্যাপক ব্যবধান, সেখানে কিভাবে দরকারি ভর্তুকি উঠিয়ে দিয়ে দ্রব্যমূল্য পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে?
সড়ক দুর্ঘটনা, বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতা থামাবে কে? ইত্তেফাকের এই শিরোনামের খবরে বলা হয়েছে, দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে সাধারণ মানুষের মৃত্যুর খবর প্রায়ই পত্রিকার পাতায় ছাপা হচ্ছে। এ নিয়ে আলোচনা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতা থামাবে কে? কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সর্বশেষ গতকাল রোববার ঢাকার অদূরে আশুলিয়ায় এমনই দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ গেছে একজন মোটরসাইকেল চালকের। ক্ষুব্ধ জনতা বাস দুটি পুড়িয়ে দিয়েছে। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় দুই বাসের প্রতিযোগিতায় মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিয়তই এমন ঘটনা ঘটে চলেছে, কিন্তু বাস চালকদের থামানো যাচ্ছে না।
প্রবাসীদের জীবনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিয়ে মিডিয়াতে নানা রকম খবর প্রায়ই দেখা যায়। তার মধ্যে এমন কিছু খবর থাকে যা দুঃখকে বহুগুণ বাড়িয়ে দেয়, কেবলই মর্মান্তিক বলা যায়। আজকের মানব জমিন অনলাইন ভার্সনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে সোহেল রানাকে হত্যা করা হয়েছে, তাও আবার প্রবাসে। 6 মাস আগেই এ খবর পান মা আমিনা বেগম। সেই থেকে ছেলের কথা মনে হলেই কখনো হাউ মাউ করে, আবার কখনো নীরবে চোখ ভেজান তিনি। দীর্ঘ 6 মাস পর সব প্রক্রিয়া শেষে শনিবার কফিনবন্দি হয়ে সোহেল বাড়ি ফেরেন। সোহেলের মায়ের আহাজারিতে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না। মালয়েশিয়ায় অপহরণের শিকার হয়েছিলেন সোহেল। যারা তাকে অপহরণ করেছিল তারা ভিনদেশি কেউ নন, তার নিজের দেশেরই। অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল 5 লাখ টাকা, না দিলে একমাত্র ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। বাবাহারা ছেলের জীবন বাঁচাতে টাকা পাঠান মা, তবুও হত্যা করা হয় সোহেলকে।
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার এবং কারাবন্দী হওয়ার ঘটনায় সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর 6 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিষয় দুটি নিয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সমালোচনা হয়েছে এবং আইনটি বাতিলের দাবি জানানো হয়েছে। এ সম্পর্কে আইনমন্ত্রী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন হতে হবে। আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্য দেশে এমন হলে পত্রিকার লাইসেন্স বাতিল হতো।
অর্থনীতির খবরে দৈনিক যুগান্তর পত্রিকা লিখেছে, দীর্ঘ 7 মাস পর প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স 2 মিলিয়ন ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসীরা দেশে $201 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ। বৈশ্বিক উদ্ভূত পরিস্থিতির কারণে ডলার সংকটের মধ্যে প্রবাসীদের আয় কমে যাওয়ায় গত অর্থ বছর থেকেই বৈদেশিক লেনদেনে চাপে রয়েছে বাংলাদেশ। 2021-22 অর্থ বছর নেতিবাচক প্রবণতায় শেষ হয়। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সে বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য একটি ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, 9 মাসে রপ্তানি $4,000 কোটি ছাড়ালো। তবে যুগান্তরের অপর এক খবরে লেখা হয়েছে, বৈশ্বিক ডলার সংকট ও দাম বৃদ্ধির প্রভাবে আমদানি রপ্তানি বাণিজ্য নিম্নমুখী হয়ে পড়েছে, বহুমুখী নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ভারত নিয়ে নাক গলানোর বদভ্যাস আছে রাহুল ইস্যুতে পশ্চিমী দেশগুলিকে তোপ জয়শঙ্করের। সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, পশ্চিমা দেশগুলি মনে করে ভারতের বিষয়ে মন্তব্য করার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের, এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ হওয়ার পর একাধিকবার পশ্চিমা দুনিয়ার আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। আমেরিকা জার্মানির পর পুরো ইস্যুর দিকে নজর রাখার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, আমেরিকা জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দেবে। যদিও বিজেপি পরপর রাহুল ইস্যুতে বিদেশি হস্তক্ষেপকে কংগ্রেসেরই ষড়যন্ত্র বলে অভিযোগ করছে।
কর্ণাটকে গোরক্ষার নামে খুন মুসলিম যুবককে গণশক্তি পত্রিকার এ মর্মান্তিক খবরে লেখা হয়েছে, গরু রক্ষার নামে ফের মানুষ খুন করা হলো। এবারের হত্যাকাণ্ড কর্ণাটকের রামনগর জেলায়। জানা গেছে, নিহত ইদ্রিস পাশা স্থানীয় পশু বাজার থেকে গবাদি পশু কিনে ফিরছিলেন, পথ আটকায় তথা কথিত গোরক্ষকরা। তবে গরু রক্ষা নয়, উদ্দেশ্য ছিল তোলাবাজি। পাশার কাছ থেকে 2 লক্ষ টাকা চাওয়া হয়, তিনি কাগজপত্র দেখিয়ে টাকা দিতে অস্বীকার করেন। এরপর শুরু হয় মারধর, তার দেহ মেলে সন্তুর গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুনিত কেরেহাল্লি পলাতক রয়েছে। এর আগে রাজস্থানের ভরতপুরে 2 মুসলিম যুবককে গরু পাচারের নামে হত্যা করা হয় হরিয়ানায়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।